বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার, 22 ফেব্রুয়ারি, 3 ফাল্গুন এবং ফার্সি 3 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েল 80 বছর পূর্তির আগেই ভেঙে যেতে পারে বলে গুঞ্জন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে অপরাধ বিশেষজ্ঞের অভিমত সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনবেন। এরপর থাকবে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ ধর্মী প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহলের আলোচনা বন্ধ হয়ে যায়নি, গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছেন ওমানের সুলতান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করল ইরান, সহিংসতায় মদদ দেওয়ার অভিযোগ। আসন্ন রমজান মাস সামনে রেখে সাধারণ মানুষের কষ্ট লাঘবের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার, টিসিবির মাধ্যমে ভোজ্য তেল বিতরণের পরিকল্পনা। এবং ভারতের মেঘালয় রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বাকি রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিজেপিকে হারাতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনর্বহল সংক্রান্ত আলোচনার দরজা এখনও বন্ধ হয়ে যায়নি। তিনি ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। বৈঠকে ইরানের পররাষ্ট্র বিষয়ক সর্বশেষ ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা হয় বলে সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। আমির আবদুল্লাহিয়ান বলেন, আলোচনার দরজা এখনও খোলা রয়েছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখনও পাশ্চাত্যের সঙ্গে বার্তা আদান প্রদান হচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা করে পরমাণু আলোচনাকে একটি চূড়ান্ত রূপ দেওয়ার জন্য ওমান সরকার ব্যাপক আগ্রহ দেখিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওমানের সুলতানের ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে শীঘ্রই তেহরান সফরে আসার কথা ঘোষণা করেছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ওই পাল্টা ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে। এর আগে ওই মন্ত্রণালয় সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, ইরানের 32 কর্মকর্তা ও 2 প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন অতি সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা পদক্ষেপ হিসেবে একই ধরনের ব্যবস্থা নেবে তেহরান। ইরানে গত বছরের সেপ্টেম্বরে বিদেশি মদদে যে সহিংসতা শুরু হয়েছিল তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার দায়ে ইরানের সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ইইউ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি ইইউ ও ব্রিটেনের সমর্থন এবং ইরানি জনগণের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয় তাদের ভূমিকা থাকার কারণে তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হল। ইউ এর বর্তমান ও সাবেক 15 কর্মকর্তা ও 13 প্রতিষ্ঠান এবং 8 ব্রিটিশ কর্মকর্তাকে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে পশ্চিমা দেশগুলোর উদ্বেগকে মায়া কান্না বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো বলেছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শ্রেষ্ঠ সমস্যার সমাধান যখন কূটনৈতিক উপায়ে সম্ভব তখন পশ্চিমা দেশগুলোর মায়া কান্নার কোনো অর্থ হয় না। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এ মন্তব্য করেন। তিনি বলেন পশ্চিমা গণমাধ্যমগুলো ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। ইরান শতকরা 84 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে সে সম্পর্কে মতামত জানাতে গিয়ে উলিয়ানোভ একথা বলেন। উলিয়ানোভ এ সম্পর্কে বলেন আইএইএর বোর্ড অব গভর্নর্সের ত্রৈমাসিক বৈঠকের আগে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি তেহরান সফরে বিঘ্ন সৃষ্টি করতে গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশ করা হয়েছে। উলিয়ানোভ যতদিন পরমাণু মাফ করবেন উলিয়ানোভ বলেন যতদিন পরমাণু সমঝোতা পুনর্বহাল করা না হবে ততদিন ইরান আইএইএকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে এমন আশা করা উচিত নয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে আসন্ন রমজান মাসে যাতে ভোক্তাদের নিত্যপণ্য নিয়ে হিমশিম খেতে না হয় সেজন্য আগেভাগেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আসন্ন রমজানে যাতে করে নিত্যপণ্য নিয়ে হিমশিম খেতে না হয় ভোক্তাদের, তাই আগেভাগেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির জন্য 1,60,00,000 লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে সরকারের খরচ হবে 276,64,00,000 টাকা। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান সাংবাদিকদের বিস্তারিত বলেন। তিনি জানান বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মেঘনা এডিবল লিমিটেড থেকে 1,10,00,000 লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। এজন্য ব্যয় হবে 190,24,00,000 টাকা। তিনি জানান টিসিবির জন্য এই সয়াবিন তেল কেনা হবে, এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে 172.95 টাকা, আগের ক্রয় মূল্য ছিল প্রতি লিটার 177 টাকা। সাইদ মাহবুব বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউএন ট্রেডিং এর কাছ থেকে আরো 50,00,000 লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই তেলও টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে, এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে 172.08, আগের ক্রয় মূল্য ছিল 178 টাকা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয় রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ মেঘালয়ে দলীয় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় বলেন এখানে তৃণমূলকে জেতান, দিল্লি থেকে বিজেপিকে তৃণমূলই হটাবে, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বদল করুন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন। মেঘালয়ে আগামী 27 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে। মমতা আজ বুধবার মেঘালয়ের দলীয় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় বলেন মেঘালয় চালাবে মেঘালয়ের মানুষ। এ প্রসঙ্গে মমতা বলেন
কখনো এনআরসি চাপিয়ে দেয়, কখনো কে চাপিয়ে দেয়, কখনো অধিকার কেড়ে নেয়, কখনো বলবে তুমি কি খাবে আমি ঠিক করে দেবো, কখন বলবে তুমি কোন স্কুলে যাইবা আমি ঠিক কইরা দিব, কখনো বলবে তুমি মাদ্রাসায় যাইবা না তুমি স্কুলে যাইবা, কখনো বলবে তুমি এখানে এটা করবে না ওটা করবে। মেঘালয় চালাবে কে? মেঘালয়া, মেঘালয় চালাবে না গৌহাটি, মেঘালয় চালাবে না দিল্লি, আমরাও বাংলা থেকে চালাবো না, আমরা আপনাদের বন্ধু, আপনাদের হেল্প করব।
তিনি বলেন, মেঘালয়ে তৃণমূল জিতলে বাংলা থেকে টিম পাঠিয়ে বিভিন্ন প্রকল্পে সাহায্য করব, এখানে তৃণমূলকে জেতান, দিল্লি থেকে বিজেপিকে তৃণমূলই হটাবে, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বদল করুন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে কথিত সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আফগানিস্তানে জব্দকৃত তহবিল থেকে অর্থ ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে আমেরিকার একটি ফেডারেল আদালত। আদালত বলেছে, আফগানিস্তানে জব্দকৃত অর্থ 9/11 ভিকটিমরা ব্যবহার করলে তা হবে অসাংবিধানিক। মার্কিন ডিস্ট্রিক্ট জাজ জর্জ ড্যানিয়েলস মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক থেকে মার্কিন সরকার $350 কোটি যে সম্পদ আটক করেছে, 9/11 ভিকটিম পরিবারের সদস্যদেরকে তা ব্যবহারের অনুমতি দেবার এখতিয়ার ফেডারেল আদালতের নেই। বিচারক ড্যানিয়েলস বলেন, 2001 সালে আমেরিকার উপর ঘৃণ্যতম সন্ত্রাসী হামলা হয়েছে, কিন্তু তাই বলে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ব্যবহার করা যায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতালির কাছে পুরনো যুদ্ধবিমান চেয়ে যে অনুরোধ জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গতকাল ইউক্রেন সফরে গিয়ে রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেলোনি বলেন, এই মুহূর্তে ইউক্রেনের কাছে বিমান সরবরাহ করার বিষয়টি তাদের বিবেচনায় নেই। ভবিষ্যতে যদি ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে হয় তাহলে তা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই দেয়া হবে। এর আগে ইতালির বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে রোম। ইউক্রেনের প্রতি সমর্থন দেওয়ার জন্যই মূলত জর্জিয়া মেলোনি কিয়েভ সফরে গেছেন। অবশ্য এর আগে মেলোনির নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, এই ভদ্রলোক খুবই নেতিবাচক ভূমিকা নিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জন্য জেলেনস্কির ভূমিকা দায়ী। ইউক্রেন সংঘাতে আমেরিকা দিন দিন ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ায় এবং ক্রমেই আগ্রাসী ভূমিকা গ্রহণ করার কারণে রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে মস্কো। গতকাল এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করার কথা জানায়। তলব করে মার্কিন রাষ্ট্রদূতকে একটি প্রতিবাদমূলক চিঠি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, যাতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূতকে বলা হয়েছে যে ইউক্রেন ইস্যুতে আমেরিকা রাশিয়ার সঙ্গে সমস্ত ক্ষেত্রে গভীর সংঘাতে জড়িয়ে যাচ্ছে, যা হিতে বিপরীত হবে। ইউক্রেন থেকে মার্কিন সেনা এবং সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার করতেও আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে চিঠিতে। এতে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইউক্রেন থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা প্রত্যাহারে ওয়াশিংটনকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। চীনের স্টেট কাউন্সিলর ওয়াং ই বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক অনেক বেশি শক্তিশালী এবং স্থিতিশীল। এই সম্পর্কে অনেকটা পাথরের মতো শক্ত, যা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। মঙ্গলবার রাশিয়া সফরে পৌঁছে দেশটির নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রোশেভের সঙ্গে বৈঠকে কথা বলেন ওয়াং ই। তিনি বলেন, চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক সব ক্ষেত্রে লাভজনক এবং কল্যাণকর। তিনি আরও বলেন, দুই দেশই নিজেদের জাতীয় স্বার্থ এবং মর্যাদা রক্ষার জন্য প্রস্তুত। বৈঠকে পাত্রোশেভ বলেন, মস্কো এবং বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের ঐতিহাসিক মূল্য রয়েছে যা বাইরের কেউই চাইলেই প্রভাবিত করতে পারে না। তিনি বলেন, দুই দেশই যেহেতু একটি ন্যায়ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়, সে কারণে চীনের সাথে কৌশলগত অংশীদারিত্বকে রাশিয়া অগ্রাধিকার দেয়। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজুক আবারও অবৈধ রাষ্ট্রটির ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। 80 বছর পূর্তির আগেই ধ্বংস হয়ে যেতে পারে ইসরায়েল, এ সম্পর্কে এবার রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজুক আবারও অবৈধ রাষ্ট্রটির ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তার ভাষায়, ইসরায়েলের 75তম ও 80তম স্বাধীনতা বার্ষিকীর মাঝের বছরগুলোতে আমরা ভাগ্য নির্ধারণী পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, বর্তমানে বেদনাদায়ক ও গভীর বিভক্তি দেখতে পাচ্ছি, কাজেই এ বিষয়ের প্রতি গভীর নজর না দিয়ে পারছি না। তার দাবি, ইতিহাসে দুইবার ইহুদি সরকার গঠিত হলেও 80 বছর পূর্ণ হওয়ার আগেই তা ভেঙে পড়েছে। অবশ্য ইসরায়েল যে ভেতর থেকে ভেঙে পড়তে পারে এমন আশঙ্কা এর আগেও ইহুদিবাদী নেতারাই করেছেন। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শিমন পেরেস মৃত্যুর আগে বলেছেন, ইসরায়েল এখন অভ্যন্তরীণভাবে গভীর সংকটের মধ্যে রয়েছে এবং এই সংকট ইসরায়েলকে ভেতর থেকেই পতনের দিকে নিয়ে যাচ্ছে। সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া ও ইউগোস্লাভিয়াও রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ভঙ্গুর হয়ে পড়েছিল, কারণ ভেতর থেকেই তাদের পচন ধরেছিল। দখলদার ইসরায়েল যে বেশি দিন টিকবে না এমন কথা আরও অনেক ব্যক্তিত্ব বলেছেন, কারণ এমন অবৈধ অস্তিত্ব টিকে থাকতে পারে না, টিকে থাকতে দেয়া যায় না। ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়ছে, তবে এই ভেঙে পড়া আরও ত্বরান্বিত হতো যদি মুসলিম দেশগুলো এই দখলদারদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করত। দুঃখজনকভাবে বেশিরভাগ মুসলিম সরকার এই খুন খারাবি ও দখলদারিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনিও মুসলিম সরকারগুলোর ভূমিকায় দুঃখ প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিন এখনও একটি গুরুত্বপূর্ণ ইস্যু, একটি জাতি ও একটি দেশ সম্পূর্ণরূপে অস্বাভাবিক লোকদের মাধ্যমে দখল হয়ে আছে। দখলকারীরা স্বাভাবিক কোনো মানুষ নয়, তারা খুবই হিংস্র, অসভ্য ও দুষ্ট। মুসলিম সরকারগুলো কেবল তাকিয়ে তাকিয়ে দেখছে। ফিলিস্তিন ইস্যুতে নীরব থাকার কারণে মুসলিম বিশ্ব নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তাদের নিজেদের তথা গোটা মুসলিম উম্মার ওপরই আক্রমণ। শুধু নীরবতায় নয়, দুঃখজনকভাবে কোনো কোনো মুসলিম সরকার আগ্রাসীদেরকে সহযোগিতা করছে। এ কারণে এই মুসলিম দেশগুলো দুর্বল হয়েছে এবং এ ধরনের আচরণ তাদের নিজেদের পরাধীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ইসলামের দিকে প্রত্যাবর্তন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি এবং মুসলিম সরকারগুলোর মধ্যে সত্যিকার অর্থে সহযোগিতার মধ্যেই সব সমস্যার সমাধান রয়েছে। সর্বোচ্চ নেতার দেয়া দিক নির্দেশনার মধ্যেই ফিলিস্তিন সমস্যার সমাধানও লুকিয়ে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এখন রয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য জঙ্গিরা জাতীয় নির্বাচনকে বেছে নেয় বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতা।
সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য জঙ্গিরা জাতীয় নির্বাচনকে বেছে নেয় বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সিটিটিসি চিফ বলেন, জঙ্গি সংগঠনগুলো তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য উপযুক্ত সময় হিসেবে জাতীয় নির্বাচনের সময়টাকেই বেছে নেয়, কারণ এই সময়ে সবাই ব্যস্ত থাকে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে। তবে এবারের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ পাবে না জঙ্গিরা। এর জন্য আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার নেতা শামীম মাহফুজ ওরফে শামীম স্যার ওরফে মেন্ডি মুরং সম্পর্কে জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, শামীম মাহফুজ সপরিবারে নিখোঁজ রয়েছেন। তাকে গ্রেপ্তার করা গেলে নতুন জঙ্গি সংগঠন ভঙ্গুর হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনেকদিন আগে থেকে এই পাহাড় কেন্দ্রিক তার যোগাযোগ অব্যাহত ছিল এবং এই কুকি চীনের যিনি প্রধান নাথান বোম তার বিশ্ববিদ্যালয় জীবনের ঘনিষ্ঠ বন্ধু এবং সেই নাথান বোমের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা এই যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের মাধ্যমে জানতে পেরেছি যে ওই অঞ্চলে নাথান বোমের সাথে তার ঘনিষ্ঠতম যোগাযোগ ছিল এবং নাথান বোমের টু সাম এক্সটেন্ড নাথান বোমের উপদেষ্টা হিসাবেও শামীম মাহফুজ কাজ করত।
এমন পরিস্থিতিতে অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, জঙ্গি দমনে অনেক সাফল্য রয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে গ্রেপ্তারকৃত অনেক জঙ্গি এবং বড় বড় মামলার আসামি তারা বিভিন্নভাবে পালিয়ে যাচ্ছে, যা উদ্বেগ বাড়াচ্ছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি যাদের দণ্ডাবিধি থাকার কথা তারা যেভাবে পালিয়ে গেল সেটা তো আমাদের বড় একটা ঘাটতির দিক এবং সেটা বড় অমার্জনীয় অপরাধ, মানে অমার্জনীয় ঘাটতি। তাহলে পরে আমার কথাটা হচ্ছে যে জঙ্গিবাদ তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সমাজ, রাষ্ট্র সবকিছুর জন্য হুমকি। সেটার ব্যাপারে শূন্য সহনশীলতা যেমন দরকার, তেমন প্রত্যেকটা কাজ স্বচ্ছতার সাথে করা দরকার।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। স্বাস্থ্য সকল সুখের মূল, এ কথা দিয়ে আমরা স্নায়ুরোগ বা নার্ভের রোগ নিয়ে পঞ্চম পর্বের আলোচনায় যাব। আর আমাদের সঙ্গে আছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার শাহ দিদার ইমাম। তিনি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। তো আমরা আজকের আলোচনা শুরু করছি। জনাব ডাক্তার শাহ দিদার ইমাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ুরোগ কি, এর ধরন, লক্ষণ কি, বয়স ভেদে এবং নারী পুরুষ ভেদে এ রোগে আক্রান্ত হওয়ার তারতম্য, এসব বিষয়ে আপনি খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তো আজ পঞ্চম পর্বের আলোচনা শুরুতে জানতে চাইব, স্নায়ুরোগের ঝুঁকি কতটা বা এটি ঝুঁকিপূর্ণ কিনা?
আসলে ঝুঁকিপূর্ণ অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, ঝুঁকিটা একটু কম থাকে। আমাদের মহান আল্লাহ তাআলা এমন ভাবে আসলে আমাদের দেহকে গঠন করছেন, সৃষ্টি করছেন, আমরা আসলে এগুলি জানি না, বিধায় আমরা বুঝি না। কিছু কিছু ক্ষেত্রে এমন কম্পিউটারি মেকানিজম বলে একটা কথা আছে, মাইল্ড স্ট্রোক মনে করেন, অনেক মাইল্ড স্ট্রোক কিন্তু ভরে যায়, যেটা আর নোটিস থাকে, পাত্তা দেয় না, কিন্তু অটোমেটিকই ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এই ভালো হয়ে যাওয়া কিন্তু তার জন্য ভালো তা না, কিন্তু সাময়িকভাবে সে হয়তো ভালো হচ্ছে, কিন্তু পরবর্তীতে বহু আকারে সে কিন্তু স্ট্রোক নিয়ে আবার আসতে পারে, ইভেন মৃত্যু ঝুঁকি থেকে যায়। তো স্ট্রোকের রোগীগুলি বিশেষ করে অনেক ক্ষেত্রে মাইল্ড স্ট্রোক হয়, রোগীরা পাত্তা দেয় না, ওরা মানে ঠিক সময় মতো আসতে চায় না, বা স্ট্রোকের যে কি কারণ কারণটা নির্ণয় করে না। কারণ মূলত যে স্ট্রোকের মূল কারণ আমাদের দেশে আমি যেটা দেখি, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। সো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপটা এমন দুইটা রোগ, যে রোগ দুইটা কমপ্লিকেশন জটিলতা না হওয়া পর্যন্ত রোগী বুঝতেই পারে না সে ডায়াবেটিসে ভুগতেছে অথবা উচ্চ রক্তচাপে ভুগতেছে, ইগনোর করে, অবহেলা করে, যার কারণে চিকিৎসা নেয় না। এক সময় কিন্তু এই বড় ধরনের একটা ক্ষতি নিয়ে এসে রোগী ডাক্তারের কাছে আসে অথবা হাসপাতালে এসে চিকিৎসার জন্য, তখন হয়তো অনেক দূর আগায় যায়, অনেক ক্ষতি হয়ে যায়, সেই ক্ষেত্রে ঝুঁকি বলবো আমার কিছু বিষয় অনেক বেশি।
অধ্যাপক ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ুরোগের পরীক্ষা নিরীক্ষা কিভাবে করা হয়, কোথায় যাবেন রোগীরা এবং তার জন্য ব্যয় বাকি রকম যদি একটু বলেন।
ধন্যবাদ। আসলে স্নায়ুরোগের যে রোগগুলি আছে, অনেক রোগী আছে, প্রধানত আমরা যেটা আমাদের বেশি পাই স্ট্রোকের রোগীগুলি বেশি পাই, তাছাড়া মৃদু রোগ পাওয়া যায়, আর মাথা ব্যথা, হেডেক, প্রচুর মাথা ব্যথা রোগী, এবং মাথা ব্যথা যদিও কারণ হিসাবে ব্রেন টিউমার খুবই নগণ্য সংখ্যক, কিন্তু যারা মাথা ব্যথায় ভুগেন তাদের মনের ভিতরে একটা সন্দেহ থাকে যে তাদের হয়তো বর্তমানে সিরিয়াস রোগ, মাথায় ব্রেন টিউমার হয়তো বা সে ভুগতেছে। এইটা মানে এক্সক্লুড করার জন্য, এটা যে তার নাই এটা বুঝিয়ে বলা অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়ায়, যার জন্য হয়তো বা পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে সিটি স্ক্যান, ব্রেনের সিটি স্ক্যান করা লাগে।
শ্রোতা বন্ধুরা, স্নায়ুরোগ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহ দিদার ইমামের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
আবারও ফিরে এলাম আলোচনায়। ডাক্তার শাহ দিদার ইমাম, আপনি সিটি স্ক্যানের কথা বলছিলেন, এই সিটি স্ক্যান কি সবখানে করা সম্ভব এখন?
তো আসার ব্যাপার হলো যে সিটি স্ক্যান মেশিন আমাদের দেশে এখন থানা পর্যায়েও চলে গেছে, প্রতিটা জেলা পর্যায়ে আছে, তাছাড়া থানা পর্যায়ে এখন অনেক ক্ষেত্রে সিটি স্ক্যান মেশিন পাওয়া যায়। যদিও কিছুটা ব্যয়বহুল, কিন্তু খুব সহজেই আমরা সিটি স্ক্যান করে আপনার ব্রেন টিউমার অথবা স্ট্রোকের রোগীগুলিকে আমরা বুঝতে পারি। কারণ স্ট্রোকের রোগী যেহেতু আমি বললাম যে খুবই কমন একটা প্রবলেম, স্ট্রোক আপনার দুই ধরনের কথা হতো, আমরা বলি যে একটা মাথায় রক্তক্ষরণ আর মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়া, এবং এই প্রকার ভেবে আপনার স্ট্রোকের রোগী ম্যানেজমেন্ট বা চিকিৎসা পদ্ধতি আলাদা। দেখা গেছে যে যদি একজন রক্তক্ষরণ যদি স্ট্রোকে ঢুকতে থাকে এবং সে অনুযায়ী যদি আমরা চিকিৎসা না করে চিকিৎসা দিই, যে রক্ত জমাট বাঁধার চিকিৎসা, তাহলে অতিরিক্ত রক্তক্ষরণ আরো বেশি বেড়ে যাবে, তো সেটা বিপরীত হতে পারে। যার জন্য আমরা যারা নিউরোলজিস্ট বা মেডিসিনের ডাক্তার স্ট্রোকের রোগীগুলিকে ম্যানেজমেন্ট দিয়ে থাকি, আগে নিশ্চিত হতে হয় যে এটা কি রক্তক্ষরণ জনিত না রক্ত জমাট বাঁধা ভুগেন, তাদের মনে যে সন্দেহ আছে যে সে ব্রেন টিউমারে ভুগতেছেন কিনা বা ব্রেনের কোন রোগে ভুগতেছেন কিনা, যার জন্য তার মাথা ব্যথাটা সারতেছে না বা ভালো হচ্ছে না, তার জন্য আমরা সিটি স্ক্যান করে থাকি।
তো অধ্যাপক ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ুরোগের পরীক্ষা নিরীক্ষা বিষয়ে এবং ঝুঁকি নিয়ে পঞ্চম পর্বে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ, এবং আমার যারা এতক্ষণ ধৈর্য নিয়ে কথা শুনলেন তাদেরকেও আমি পক্ষ থেকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, স্নায়ুরোগ নিয়ে যেসব আলোচনা করলেন এ পর্যন্ত অধ্যাপক শাহ দিদার ইমাম, তাতে দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ রোগ স্নায়ুজনিত কারণে হচ্ছে। স্ট্রোক, হাত পা অবশ হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, হাত পা দুর্বল হয়ে যাওয়া, কোমায় চলে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, মৃগী রোগ, এসবই স্নায়ু বা নার্ভের রোগ। তাই এই স্নায়ু রোগ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। যে কোনো একটি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসা নিতে হবে। তো আজ আর হাতে সময় নেই শ্রোতা বন্ধুরা, কথা হবে স্বাস্থ্য কথার আগামী আসরে। ততক্ষণ আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 22 ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। রাশিয়ায় বাংলাদেশের দূতকে তলব, নেপথ্যে ভূ রাজনীতি। প্রথম আলো, নির্বাচনের সময় জঙ্গি তৎপরতা বাড়ার সুযোগ নেই, সিটিটিসি প্রধান যুগান্তর। কোম্পানি আইনের আমূল পরিবর্তন অপরিহার্য, বলেছে হাইকোর্ট, কালের কণ্ঠ। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে স্কুল ছাত্র নিহত, মানব জমিন। ধর্ষণ মামলায় সাবেক সংসদ সদস্য আরজু কারাগারে, ইত্তেফাক। সড়কে টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে, বললেন মেয়র আতিক, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, মমতার হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যেই পিছু হটে পাহাড় বন্ধ স্থগিত, আনন্দবাজার পত্রিকা। পরীক্ষার সময় হিজাব পড়তে দেয়া হোক, সংবাদ প্রতিদিন। 9 মার্চ সরাসরি ধর্মঘট ডাকলেন সরকারি কর্মীরা, গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে স্কুল ছাত্র নিহত, মানব জমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, মাছঘাট দখল দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরের মিয়ারহাট এলাকায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাসেল হোসেন নিহত ও 10 জন আহত হয়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব ও দখলবাজিতে শিশুর মৃত্যুর ঘটনা সত্যিই মর্মান্তিক। এদিকে দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, ধর্ষণ মামলায় পাবনা 2 আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সূত্র জানিয়েছে, নিজের নাম পরিচয় পরিবর্তন করে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে ও প্রতারণার অভিযোগে এই মামলা করা হয়।
নির্বাচনের সময় জঙ্গি তৎপরতা বাড়ার সুযোগ নেই, শিরোনামটি যুগান্তরের। বিস্তারিত খবরে লেখা হয়েছে, জঙ্গি সংগঠনগুলো তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের উপযুক্ত সময় হিসেবে জাতীয় নির্বাচনকে বেছে নেয়, তবে এবার নির্বাচনের সময় সেই সুযোগ নেই বলে জানিয়েছেন সিটিটিসি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, তেজগাঁওয়ে সড়কে উচ্ছেদ অভিযানে গিয়ে ট্রাক মালিকদের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, আমরা এসেছি বলে এখানে অনেক জায়গায় ট্রাক নেই, সত্যি কথা বলতে গেলে এখানে টম অ্যান্ড জেরি খেলা হচ্ছে, পুলিশ আসছে তারা চলে যাচ্ছে, পরে আবার তারা আসছে ট্রাক নিয়ে।
রাশিয়ায় বাংলাদেশের দূতকে তলব, প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের কোনো নজির সাম্প্রতিককালে নেই। তাই মঙ্গলবার মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরটি অনেককে অবাক করেছে। রুশ জাহাজ উর্সা মেজরকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ায় তাকে তলব করা হয়েছে।
এবার ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, আগামী 9 মার্চ থেকে প্রি ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হচ্ছে কর্ণাটকে। এ পরিস্থিতিতে শিক্ষাঙ্গনে হিজাব পরার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন একদল মুসলিম ছাত্রী। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তাদের আশ্বস্ত করেছেন দ্রুত এই মামলা শুনানির জন্য বেঞ্চ গঠন করার। আবেদনকারীদের আইনজীবী সাদান ফারাস্ত শীর্ষ আদালতে আর্জি জানিয়ে বলেন, যদি 9 মার্চের আগে এ বিষয়ে শুনানি না হয় এবং ছাত্রীদের পরীক্ষার সময় হিজাব পরার অনুমতি না দেয়া হয় তাহলে তাঁদের একটা বছর নষ্ট হবে।
নাম প্রতীকের পর এবার শিবসেনা ভবনও শিন্ডে শিবিরের হাতে। গুঞ্জন তুঙ্গে দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, মহারাষ্ট্রে ক্রমেই কোণঠাসা হচ্ছেন উদ্ধব ঠাকরে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দলের নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি তার শিবির নয়, পেয়েছে শিন্ডে শিবির। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভায় শিবসেনার ঘরটি ব্যবহারের অনুমতিও হারাতে হয়েছে। এবার গুঞ্জন ছড়াতে শুরু করেছে, দলের সব সম্পত্তি ও তহবিল হাতছাড়া হতে চলেছে উদ্ভবের, যদিও একনাথ শিন্ডে নিজে অন্য দাবি করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাকে বলতে শোনা গিয়েছে, আমাদের কোনো আগ্রহ নেই সম্পত্তি ও তহবিলে।
আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, 24 ঘণ্টার মধ্যে পাহাড়ে বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখলেন বিনয় তামাংরা। বুধবার সকালে ওই ঘোষণা করেছেন তারা। তাদের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাহাড়ে 12 ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে ওই দিন থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এদিকে গণশক্তি পত্রিকার একটি খবরে লেখা হয়েছে, বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রীর হুমকির জবাব এল ধর্মঘট ঘোষণায়। আগামী 9 মার্চ ধর্মঘটের পথে যাচ্ছেন রাজ্যের কোষাগার থেকে বেতন প্রাপক সমস্ত অংশই। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আপনাদের হয়তো মনে আছে, গত আসরে আমরা সূরা হাশুরের আলোচনা শেষ করেছিলাম। আজ আমরা এর পরবর্তী সূরা অর্থাৎ সূরা মুমতাহিনার সংক্ষিপ্ত তাফসির শুরু করব। মদিনায় অবতীর্ণ এই সূরাটিতে 13টি আয়াত রয়েছে। এই সূরার আয়াতগুলোতে মূলত আল্লাহর শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে এবং এক্ষেত্রে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুমিনদের জন্য আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথমেই এই সূরার এক ও দুই নম্বর আয়াতের তেলাবাত ও তরজমা শোনা যাক।
يا ايها الذين امنوا لا تتخذوا عدوي وعدوكم اولياء تلقون اليهم بالموده وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون
هي من دارغان তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছ, অথচ তারা তোমাদের কাছে যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে? তারা রাসূলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বহিষ্কার করেছে এই কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান এনেছ। যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য নিজ ঘর বাড়ি থেকে বের হয়ে থাকো, তবে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছো? আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তা আমি সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেউ এরূপ করে সে নিঃসন্দেহে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। তোমাদেরকে কাবু করতে পারলে তারা হবে তোমাদের ঘোর শত্রু এবং তারা হাত ও জিহ্বা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে, আর তারা কামনা করে তোমরা যেন কাফের হয়ে যাও।
রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন মক্কার মুশরিকরা মুসলমানদের উপর প্রচণ্ড অত্যাচার নির্যাতন চালিয়ে তাদের ইসলাম ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করত। অবশেষে আল্লাহর নির্দেশে মহানবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। মুশরিকদের অত্যাচার থেকে বাঁচতে মুসলমানরাও দলে দলে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। হিজরতের পরও মক্কার মুশরিকরা কয়েক দফায় মদিনায় হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে তাদের পিতৃপুরুষদের মিথ্যা ধর্মে ফিরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু মক্কার কাফেররা এই ষড়যন্ত্রে বিজয়ী হতে পারেননি। অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ মক্কা শহরকে কাফিরদের হাত থেকে মুক্ত করতে এক বিশাল বাহিনী নিয়ে ওই নগরীর উদ্দেশ্যে যাত্রা করার সংকল্প করেন।
একজন মুসলমান যার পরিবার তখনও মক্কায় বসবাস করত, তিনি রাসূলে খোদার এই সিদ্ধান্তের কথা গোপনে চিঠিতে লিখে একজন নারীর হাতে মক্কায় পাঠান। আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আমিনের মাধ্যমে এই খবর বিশ্বনবীকে জানিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির লেখককে ডেকে পাঠান এবং কয়েকজনকে পাঠান মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া নারীর কাছ থেকে চিঠিটি ফেরত আনার জন্য। তারা পথিমধ্যে ওই নারীকে ধরতে পারেন এবং তার কাছ থেকে চিঠিটি ফেরত নিয়ে আসেন। এই ঘটনার প্রেক্ষাপটে সূরা মুমতাহিনার এসব আয়াত নাজিল হয়। এখানে আল্লাহ তাআলা এ ধরনের মানুষকে ভর্ৎসনা করে বলছেন, মুশরিকদের সঙ্গে বন্ধুত্বের কারণে মুসলমানদের গোপন খবর তাদের কাছে পৌঁছে দিও না। তোমরা হয়তো ভেবেছ কাফিররা তোমাদেরকে বন্ধু ভাবছে, অথচ এসব কাফির মুখ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যা খুশি তাই বলে, এবং তারা যদি তোমাদের পরাভূত করতে পারে তাহলে তোমাদের উপর অনেক অত্যাচার করবে। এবারে সূরা মুমতাহিনার তিন নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
তোমাদের আত্মীয় স্বজন ও কাফির সন্তান সন্ততি কিয়ামতের দিন তোমাদের কোনো উপকার করতে পারবে না, সেদিন আল্লাহ তোমাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেবেন, আর তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা।
আগের আয়াতগুলোর ব্যাখ্যায় আমরা বলেছি যে মদিনার কোন কোন মুহাজিরের পরিবার ও আত্মীয় স্বজন মক্কায় থেকে যাওয়ায় তাদেরকে কাফিরদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য তারা কাফিরদের কাছে মুসলমানদের গোপন খবর পৌঁছে দিতেন। সেই আলোচনার ধারাবাহিকতায় এই আয়াতে বলা হচ্ছে যে সন্তান সন্ততি ইমান আনেনি তারা পার্থিব জগতে আল্লাহর ক্রোধ থেকে তোমাদের রক্ষা করতে পারবে না, কিয়ামতের দিনও তাদেরকে তোমাদের থেকে আলাদা করে ফেলা হবে এবং জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কাজেই এ ধরনের সন্তান সন্ততির জন্য তোমরা নিজেদেরকে জাহান্নামি করো না।
এবারে সূরা মুমতাহিনার 4 থেকে 6 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মা'হু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআ'উ মিনকুম ওয়া মিম্মা তা'বুদূনা মিন দূনিল্লাহ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآءُ مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّى تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ إِلَّا قَوْلَ إِبْرَاهِيمَ
নিশ্চয়ই ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তারা যখন স্বীয় সম্প্রদায়কে বলেছিল তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো তা হতে আমরা সম্পর্ক মুক্ত, আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং আমাদের ও তোমাদের মাঝে সৃষ্টি হল চিরকালীন শত্রুতা ও বিদ্বেষ যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো ততক্ষণ পর্যন্ত। তবে স্বীয় পিতার প্রতি ইব্রাহিমের উক্তিটি ব্যতিক্রম। আমি অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোনো অধিকার রাখি না। হে আমাদের প্রতিপালক, আমরা আপনার উপরই ভরসা করি, আপনারই অভিমুখী হই, আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে। হে আমাদের রব, আপনি আমাদেরকে পরীক্ষা এবং কাফিরদের উৎপীড়নের পাত্র বানাবেন না। হে আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করে দিন, নিশ্চয়ই আপনি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। নিশ্চয়ই তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রত্যাশা করে, আর যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ তো অভাবমুক্ত সপ্রশংসিত।
পবিত্র কোরআনের একটি শিক্ষণীয় পদ্ধতি হচ্ছে মানবজাতির সামনে অনুকরণীয় আদর্শ তুলে ধরা। মানুষের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়ার পাশাপাশি নবী রাসূলদের অন্যতম দায়িত্ব ছিল নিজেদের আচার আচরণ ও কথাবার্তার মাধ্যমে মানুষের সামনে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ স্থাপন করা। তাদের দায়িত্ব ছিল তারা আল্লাহর যে বাণী মানুষের সামনে তুলে ধরছেন নিজেদের জীবনে তার পরিপূর্ণ বাস্তবায়ন করা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদি খ্রিস্টান ও মুসলমান নির্বিশেষে সব বড় ধর্মের জাতির পিতা। এই আয়াতগুলোতে তাকে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আদর্শস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। ইব্রাহিম হলেন এমন এক আদর্শ যাকে সকল যুগের সকল মুমিন মুসলমানকে অনুসরণ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে, অর্থাৎ যিনি তাকে লালন পালন করেছিলেন, তাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যদি ঈমান আনেন তাহলে তার গুনাহ মাপের জন্য তিনি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু তিনিও যখন ঈমান আনতে অস্বীকৃতি জানান, তখন হযরত ইব্রাহিম তার সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেন।
তো শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আগামী আসরে আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
صلي على محمد وآل محمد.
এবার বিশ্ব সংবাদ শিরোনাম সহ আরো কিছু সংক্ষিপ্ত সংবাদ। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিং লিডারকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। ইরানে একাধিক সন্ত্রাসী হামলা ও বিপ্লব বিরোধী অভিযান চালিয়েছে তোন্দার বা বজ্র নামক এই সন্ত্রাসী গোষ্ঠী। তেহরানের বিপ্লবী আদালত জমিনে ফাসাদ বা ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই গোষ্ঠীর রিং লিডার জামশিদ শারমাহাদেকে মৃত্যুদণ্ড দেয়। রায় ঘোষণার সময় আদালতে সরকারি কৌশলীদের পাশাপাশি তুন্দারের হামলায় নিহতদের পরিবারের সদস্যবৃন্দ এবং অভিযুক্তের আইনজীবীরা উপস্থিত ছিলেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেভেনজিয়া বলেছেন, নর্থ স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তৎপরতা এবং গভীর সমুদ্রে এ ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য এর সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করা প্রয়োজন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তৃতায় নেভেনজিয়া এসব কথা বলেন। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া রাশিয়ার দুই পাইপলাইনে গত বছরের সেপ্টেম্বর মাসে কয়েক দফায় বিস্ফোরণ ঘটে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়। ইরানি পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা বন্ধ হয়ে যায়নি, গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসেন ওমানের সুলতান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান। ইউরোপীয় ইউনিয়ন বা ব্রিটেনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করল ইরান, সহিংসতায় মদত দেওয়ার অভিযোগ। আসন্ন রমজান মাস সামনে রেখে সাধারণ মানুষের কষ্ট লাঘবের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। টিসিবির মাধ্যমে ভোজ্য তেল বিতরণের পরিকল্পনা এবং ভারতের মেঘালয় রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বাকি রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে বিজেপি হারাতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, কামনায় খোদা হাফেজ।